বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা আলে ইমরানের এক থেকে চার নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম الله لا إله إلا هو الحي القيوم نزل عليك الكتاب بالحق مصدقا لما بين
বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই। তিনি চিরঞ্জীব, সব কিছুর ধারক। তিনি আপনার প্রতি কিতাব নাজিল করেছেন সত্যতার সাথে, যা পূর্ববর্তী ঐশী গ্রন্থগুলোকে প্রত্যয়ন করে। ইতোপূর্বে তিনি মানব জাতিকে সত্য পথ প্রদর্শনের জন্যে তাওরাত ও ইঞ্জিল অবতীর্ণ করেছেন, এবং তিনি ন্যায় অন্যায়ের মীমাংসাকারী রূপে কোরআন অবতীর্ণ করেছেন। নিশ্চয়ই যারা আল্লাহর নিদর্শনাবলীকে অমান্য করে তাদের জন্যে রয়েছে কঠোর শাস্তি। বস্তুত আল্লাহ মহাপরাক্রমশালী দণ্ডদাতা। সদাকাল্লাহুল আলিয়্যুল আজিম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তিলাওয়াত শুনলেন। আজ শুক্রবার 7 মে, 24 বৈশাখ এবং ফার্সি 17 উর্দিভেস্ত রেডিও তাহরীনের নৈশ অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আবু সাইদ। এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 41 মিটার ব্যান্ডে 7305 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে এবং ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন parstoday.com/bn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা রেডিও তেহরান 1982@gmail.com। বাংলাদেশ সময় রাত 8:30 আমাদের সান্ধ্য অধিবেশন এবং রাত 10:30 নৈশ অধিবেশন তেহরান স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার করা হয়। আমাদের অনুষ্ঠান ইরান স্যাট বা বাদর 5 স্যাটেলাইটেও শোনা যায়। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতে থাকছে যথারীতি বিশ্ব সংবাদ, এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতার পাঠানো দুটি রিপোর্ট। এরপর থাকবে সংবাদ বিশ্লেষণমূলক অনুষ্ঠান দৃষ্টিপাত, বিশ্ব কুদস দিবস পালন ও ফিলিস্তিনিদের মুক্তির উপায় সম্পর্কে দৃষ্টিপাতের শুরুতে শুনতে পাবেন একটি সংবাদ ভাষ্য। এদিকে বাংলাদেশ সরকার গুদামের খাদ্য মজুদ বাড়াতে চলতি বোরো মৌসুমে ধান চাল সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছে। এ সম্পর্কে বিস্তারিত জানাবেন ঢাকা থেকে আব্দুর রহমান খান। সব শেষে শুনতে পাবেন সংক্ষিপ্ত সংবাদ। তবে সবকিছুর আগে এখনকার মতো শুনুন সর্বশেষ বিশ্ব সংবাদ। অধিবেশন শেষ করার আগে বিশ্বের গুরুত্বপূর্ণ খবরগুলো সংক্ষেপে আরও একবার জানিয়ে দেওয়া হবে।
রেডিও তেহরান থেকে শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম, ইহুদিবাদে ইসরায়েল কোন রাষ্ট্র নয়, এটা সন্ত্রাসীদের ঘাঁটি, বিশ্ব কুদস দিবস ইরানের সর্বোচ্চ নেতার ঘোষণা। ইরান ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশে কুদস দিবস পালিত, ফিলিস্তিনিদের প্রতি অকুণ্ঠ সমর্থন, ইসরায়েলি পতাকায় অগ্নিসংযোগ। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, ইসলাম শান্তির ধর্ম, ইসলাম ধর্ম কখনো সহিংসতার কথা বলে না। এবং ভারতের পশ্চিমবঙ্গের নির্বাচন পরবর্তী সহিংসতার অভিযোগে স্পিকার নির্বাচন ও বিধানসভা অধিবেশন বয়কট করেছে বিজেপি। আসসালামু আলাইকুম। এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি গাজী আব্দুর রশিদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেই বলেছেন, ফিলিস্তিন এখনও মুসলিম উম্মার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং জীবন্ত অভিন্ন ইস্যু। জালিমনিষ্ঠুর পুঁজিবাদী ব্যবস্থার নীতি একটি জাতিকে তাদের ঘরবাড়ি, জন্মভূমি এবং পৈতৃক ভিটেমাটি থেকে বিতাড়িত করে তাদের স্থানে একটি সন্ত্রাসবাদী ও বিজাতীয় সরকার প্রতিষ্ঠা করেছে। তিনি আজ বিশ্ব কুদস দিবস উপলক্ষে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক ভাষণ দিয়েছেন। এ সময় তিনি আরো বলেন, ইহুদিবাদী ইসরায়েল প্রতিষ্ঠার পেছনে যে খোঁড়া যুক্তি দেখানো হয় তার চেয়ে দুর্বল ও ভিত্তিহীন যুক্তি আর নেই। ইউরোপীয়রা দাবি করছে যে তারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের বছরগুলোতে ইহুদিদের উপর অত্যাচার করেছে, এ কারণে পশ্চিম এশিয়ার একটি দেশের জাতিকে বিতাড়িত করে এবং সেদেশে চরম নৃশংসতা চালিয়ে ইহুদি হত্যার প্রতিশোধ নিতে হবে। এটাই হলো তাদের যুক্তি, যার ভিত্তিতে পাশ্চাত্যের সরকারগুলো ইহুদিবাদী ইসরায়েলকে পাগলের মতো অকুণ্ঠ সমর্থন দিয়ে যাচ্ছে এবং মানবাধিকার ও গণতন্ত্র সম্পর্কে তাদের নিজেদের দাবি ও স্লোগানকে নিজেরাই লঙ্ঘন করছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেই বলেন, ইহুদিবাদীরা ফিলিস্তিন দখলের প্রথম দিন থেকেই এটাকে সন্ত্রাসবাদের ঘাঁটিতে পরিণত করেছে। ইসরায়েল কোনো দেশ নয়, এটি ফিলিস্তিনি জনগণ এবং অন্যান্য মুসলিম জাতির বিরুদ্ধে সন্ত্রাসবাদের
একটি ঘাঁটি। এই জঘন্য অবৈধ সরকারের বিরুদ্ধে লড়াই মানে জুলুম নিপীড়নের বিরুদ্ধে লড়াই এবং সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই, এটা সব মানুষের দায়িত্ব। তিনি আরো বলেন, মুসলিম উম্মার মধ্যে অনৈক্য ও দুর্বলতাই ফিলিস্তিন জবরদখলের ক্ষেত্র প্রস্তুত করেছে এবং এ কারণেই বিশ্বের সাম্রাজ্যবাদী শক্তি মুসলিম উম্মার উপর এই আঘাত হানতে পেরেছে। বিশ্ব পরিস্থিতি এখন আর সেই দিনগুলোর অবস্থায় নেই। আমাদেরকে সবসময় এ বাস্তবতা মনে রাখতে হবে। বর্তমানে শক্তির ভারসাম্য মুসলিম বিশ্বের অনুকূলে পরিবর্তিত হয়েছে। আমি দৃঢ়তার সঙ্গে বলছি, ইহুদিবাদী ইসরায়েলের পতনের প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং এটা থামবে না। ইরান ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশে আজ পবিত্র কুডস দিবস পালিত হয়েছে। এ দিবস উপলক্ষে কোন কোন দেশে মিছিল সমাবেশের আয়োজন করা হয়। এ সমস্ত সমাবেশ থেকে ফিলিস্তিনি জনগণের প্রতি অকুণ্ঠ সমর্থন এবং ইহুদিবাদী ইসরায়েলের বর্বরতার বিরুদ্ধে তীব্র নিন্দা জ্ঞাপন করা হয়েছে। ইরান ইসলামী বিপ্লব সফল হওয়ার পর বিপ্লবের নেতা ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাইহে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে এবং পবিত্র বাইতুল মুকাদ্দাস মুক্ত করার লক্ষ্য নিয়ে রমজান মাসের শেষ শুক্রবারকে আন্তর্জাতিক কুস দিবস ঘোষণা করেন। এবারের কুস দিবসে বিশ্বের বিভিন্ন দেশের রাজনৈতিক এবং ধর্মীয় নেতারা ফিলিস্তিনিদের প্রতি সমর্থন ও সংহতি জানিয়েছেন এবং ইহুদিবাদী ইসরায়েলের বর্বরতার বিরুদ্ধে মুসলমানদের মধ্যে ঐক্য গড়ে তোলার আহ্বান জানান। চলতি বছর প্রাণঘাতী করোনা ভাইরাসের মহামারীর কারণে ইরান সহ বিশ্বের বিভিন্ন দেশে অনলাইনে কুস দিবস উপলক্ষে নানা আলোচনা ও সেমিনার সিম্পোজিয়ামের আয়োজন করা হয়। তেহরানে ফিলিস্তিন চত্বরে বিক্ষোভকারীরা ইসরায়েল ধ্বংস হোক স্লোগান দেন। আফগানিস্তানের রাজধানী কাবুলে ফিলিস্তিনি মুসলমানদের প্রতি সংহতি জানিয়ে বহু সংখ্যক তরুণ গাড়ি নিয়ে মিছিল বের করে। কুস দিবস উপলক্ষে পাকিস্তান ও ইয়েমেনেও নানা কর্মসূচি পালিত হয়েছে। ইয়েমেনে মিছিল সমাবেশেরও আয়োজন করা হয়েছে। একইভাবে ইরাকেও আন্তর্জাতিক কুস দিবস পালিত হয়েছে। বাংলাদেশ ও ভারতের বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে দিবসটি উপলক্ষে। ফিলিস্তিনের অন্যতম প্রধান প্রতিরোধকামী সংগঠন ইসলামী জিহাদ আন্দোলনের নেতা জিয়াদ আন-নাখালা ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখার উপর জোর দিয়েছেন। বিশ্ব কুস দিবসের এক বাণীতে তিনি একথা বলেন। ইসরায়েল বিরোধী লড়াই অব্যাহত রাখার গুরুত্ব উল্লেখ করে তিনি বলেন, পবিত্র জেরুজালেম আল কুডস শহরের বাসিন্দাদের প্রতিরোধের কারণে এখন এ শহর আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি শক্তিশালী। ফিলিস্তিনের জিহাদ আন্দোলনের আল কুডস ব্রিগেডের মুখপাত্র হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইহুদিবাদী ইসরায়েল যদি তাদের আগ্রাসন বন্ধ না করে তবে রমজান ইন্তিফাদা ইহুদি বসতিগুলোকে ছড়িয়ে পড়বে। এদিকে ফিলিস্তিনের পপুলার ফ্রন্টের নেতা আহমদ সাদাত বলেছেন, সারা বিশ্বের জনগণের উচিত বিশেষ গুরুত্ব দিয়ে কুদস দিবস পালন করা। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 41 মিটার ব্যান্ডে, এছাড়া বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ইসলাম শান্তির ধর্ম, ইসলাম ধর্ম কখনো সহিংসতার কথা বলে না। এ সম্পর্কে আরো জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খান।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ইসলাম ধর্ম কখনো সহিংসতার কথা বলে না, ইসলাম শান্তির ধর্ম। যারা হেফাজতের নামে দুষ্কর্ম করে, নিষ্ঠুরতা করে, অত্যাচার করে, এরা মানুষ না, এরা অমানুষ। আজ শুক্রবার দুপুরে মুন্সিগঞ্জের সিরাজদিখানে হেফাজতের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত বাড়িঘর পরিদর্শন শেষে মন্ত্রী বলেন, আমি নিজে এসে দেখে গেলাম। আমি আপনাদের সাথে ওয়াদা করছি, যারা এই সহিংসতার সাথে জড়িত তাদের সবাইকে চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসব। তিনি বলেন, আমাদের প্রধানমন্ত্রী দুর্বার গতিতে এগিয়ে চলছেন। তিনি নিজেও একজন মুসলমান, তিনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, সময় মতো তাহাজ্জুদ পড়েন, কোরআন পড়েন, তার হাতে বাংলাদেশ, তিনি কোরআন সুন্নার বাইরে কিছু করেন। উল্লেখ্য, গত 28 মার্চ হেফাজতে ইসলামের ডাকা হরতালকে কেন্দ্র করে মুন্সিগঞ্জের সিরাজদিখানের রাজনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এস এম আলমগীর কবিরের বাড়ি সহ ওই ইউনিয়নের 10টি বাড়িঘর ভাঙচুর এবং অগ্নিসংযোগ করে হেফাজতের কর্মীরা। ওদিকে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্কের অভিযোগে এবার হেফাজতে ইসলামের আরেক নেতা জাকারিয়া নোমান ফয়েজিকে ধর্ষণের মামলার আসামি করা হয়েছে। এর আগে হেফাজত নেতা মামুনুল হকের বিরুদ্ধে একই রকম অভিযোগে মামলা দায়ের হয়েছে। গত 26 মার্চ চট্টগ্রামের হাটহাজারিতে সহিংসতার ঘটনায় দায়ের হওয়া মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ওই মামলায় তিনি 5 দিনের রিমান্ডে আছেন। হেফাজতে ইসলামের বিলুপ্ত কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক ছিলেন এই জাকারিয়া নোমান ফয়েজি।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
আবারও ফিরে এলাম রেডিও তেহরানের রাতের বিশ্ব সংবাদে। ভারতের পশ্চিমবঙ্গে নির্বাচন পরবর্তী সহিংসতার অভিযোগে স্পিকার নির্বাচন ও বিধানসভা অধিবেশন বয়কট করেছে বিজেপি। আজ রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, বিধায়কদের নিরাপত্তা নিশ্চিত না হলে, রাজ্যের অশান্তি বন্ধ না হলে কোনো বিজেপি বিধায়ক বিধানসভায় যাবে না। এদিকে ভারতে প্রাণঘাতী করোনা ভাইরাসে গত 24 ঘন্টায় 4,14,188 জন আক্রান্ত হয়েছেন। একদিনে আক্রান্তের সংখ্যা নিরিখে এটি সর্বোচ্চ রেকর্ড। এ সম্পর্কে আরো জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি আব্দুল হাকিম।
ভারতে প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণের ঘটনা ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ার মধ্যে গত 24 ঘন্টায় 4,14,188 জন আক্রান্ত হয়েছেন। একদিনে আক্রান্তের সংখ্যা নিরিখে এটি সর্বোচ্চ রেকর্ড। একই সময়ে 3,915 জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। ভারতে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে এই নিয়ে পরপর দুদিন আক্রান্তের সংখ্যা 4 লাখ ছাড়িয়ে গেল। গত 1 মেতেও 4,01,993 জন সংক্রমিত হয়েছিলেন। অন্যদিকে গতকাল বৃহস্পতিবার একদিনে মৃতের সংখ্যা ছিল 3,980, আজ সেই সংখ্যা বেড়ে হয়েছে 3,915। এ প্রসঙ্গে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার ডাক্তার শিবব্রত ব্যানার্জি বলেন,
নিরাশ হওয়ার কোনো কারণ নেই এবং ঘটনাটা কোনো নতুন কিছু নয়। আমি তোমাকে বলছি, আমাদের কোভিড সংক্রামিত রোগীদের মধ্যে 82% রোগী উপসর্গবিহীন হয়, 15% রোগী খুবই সামান্য উপসর্গ থাকে। তাহলে তোমার 97% রোগী এখানে চলে গেল। 3% রোগীর মডারেট টু সিভিয়ার ডিজিজ হয়, যাদেরকে হাসপাতালে ভর্তি করতে হয় বা ক্লোজ অবজারভেশনে রাখতে হয়। তার 1.2% বা 1.25% ক্রিটিক্যাল হয়, তার 0.8% রোগী মারা যায়। তার মানে তুমি যদি চিন্তা করো, তাহলে 1 লক্ষ লোকে 8 জন রোগীর মৃত্যু হওয়ার সম্ভাবনা থাকে করোনা রোগী।
বলছিলেন ডাক্তার শিবব্রত ব্যানার্জি। আজ শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে প্রকাশ, দেশে এ পর্যন্ত 2,10,77,410 জন করোনা সংক্রমিত হয়েছেন। সুস্থ হয়েছেন 1,72,80,844 জন। মোট মারা গেছেন 2,30,168 জন। বর্তমানে 35,66,398 জন সক্রিয় করোনা রোগী হাসপাতাল অথবা হোম আইসোলেশনে চিকিৎসাধীন আছেন।
বলছিলেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা। মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট ও বর্তমান পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ নাশিদের শরীরে আজ শুক্রবার অস্ত্রোপচার করা হয়েছে। তবে তার অবস্থা এখনও সংকটপূর্ণ বলে জানা গেছে। তিনি এখন আইসিইউতে রয়েছেন। এর আগে গতকাল এক বোমা হামলায় আহত হন নাশিদ। তাকে হত্যা করতেই এই হামলা চালানো হয়েছে বলে মালদ্বীপের বিভিন্ন সূত্র দাবি করেছে। দেশটির নেতারা নাশিদের উপর হামলাকারীদের বিচারের আওতায় আনার প্রতিশ্রুতি দিয়েছেন। কর্মকর্তারা বলছেন, বৃহস্পতিবার সন্ধ্যায় হামলার পর দ্রুত নাশিদকে দেশটির এডিকে হাসপাতালে নেওয়া হয়। তার শরীরে 3 বার অস্ত্রোপচার করতে হয়েছে। মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সালি টেলিভিশনে দেওয়া বক্তব্যে বলেছেন, নাশিদের উপর হামলা দেশটির গণতন্ত্রের উপর আঘাত। শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এখনকার মতো এই ছিল সর্বশেষ খবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। আজ বিশ্বব্যাপী পালন করা হচ্ছে কুষ দিবস। এ দিবসের প্রত্যাশা ও বাস্তব অবস্থা সম্পর্কে আজকে দৃষ্টিপাতের প্রথমেই শুনুন আমাদের ভাষ্যকারের একটি প্রতিবেদন। পড়ে শোনাচ্ছি আমি গাজী আব্দুর রশিদ।
বর্ণবাদ ও সন্ত্রাসবাদের ভিত্তিতে প্রতিষ্ঠিত অবৈধ রাষ্ট্র ইসরায়েল প্রায় 72 বছর ধরে তার পরজীবী ও ক্যান্সারময় অস্তিত্ব টিকিয়ে রাখতে সক্ষম হয়েছে মূলত মার্কিন নেতৃত্বাধীন সাম্রাজ্যবাদী শক্তিগুলোর সহযোগিতায়। মুসলমানদের অনৈক্য ও একদল আরব এবং নাম সর্বস্ব মুসলিম শাসক চক্র ও নেতাদের বিশ্বাসঘাতকতার কারণে ইসরায়েল পশ্চিম এশিয়ায় অপরাজেয় শক্তি হিসেবে তার দানবীয় ইমেজ অব্যাহত রেখেছিল গত শতকের 80 দশকের প্রায় শেষ পর্যন্ত। এরপর ইরানে ইসলামী বিপ্লবের বিজয়ের প্রভাবে জেগে ওঠে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন, পাশাপাশি শুরু হয় ফিলিস্তিনিদের ইন্তিফাদা বা গণজাগরণ। এইসব প্রতিরোধে দিশাহারা হয়ে ইসরায়েল 2000 সালে দক্ষিণ লেবানন থেকে পাত্তাড়ি কোটাতে বাধ্য হয় এবং ইহুদিবাদীদের অপরাজেয় থাকার ইমেজ ভুলুণ্ঠিত হয়। এ অবস্থায় শান্তি আলোচনার নামে ও ফিলিস্তিনিদেরকে স্বশাসিত রাষ্ট্র দেওয়ার নামে ইসরায়েল আবারও ফিলিস্তিনে দখলদারিত্বের বিস্তার ঘটাতে থাকে। অবশ্য হামাস ও ইসলামী জিহাদের মতো সংগ্রামী দলগুলোর প্রচেষ্টায় গাজা উপত্যকা ইসরায়েলি দখলদারিত্ব থেকে মুক্ত হয়। ফিলিস্তিনিদের এই সাফল্যে ইরানের ইসলামী সরকার ও লেবাননের হিজবুল্লাহর পাশাপাশি সিরিয়ার সহায়তাও ছিল অন্যতম প্রধান চালিকা শক্তি। গাজার সংগ্রামী ফিলিস্তিনি ও লেবাননের হিজবুল্লাহর মুজাহিদদের সঙ্গে সংঘর্ষে আরও কয়েকবার পরাজয়ের স্বাদ পেয়েছে ইসরায়েল। আলোচনা নয় বরং সংগ্রামের মাধ্যমেই যে ফিলিস্তিনি জাতি তাদের 85% হারানো ভূখণ্ড আবারও ফিরে পেতে পারে তা এখন সবার কাছে স্পষ্ট। মুসলমানদের প্রথম কেবলা উদ্ধারের জন্য বিশ্বের সব মুসলমানের ঐক্যবদ্ধ হওয়া ও ফিলিস্তিনি সংগ্রামীদের সব ধরনের সহায়তা দেয়াই হচ্ছে আজকের এই মহান দিবস তথা বিশ্ব কুস দিবসের প্রধান দাবি। ইসলামের গৌরব পুনরুদ্ধারের জন্যই তা অপরিহার্য। প্রতীক্ষিত সেই বিজয় ও ইসরায়েলের বিলুপ্তি খুব দূরে নয়। ইরানের সর্বোচ্চ নেতা হযরত আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী এ লক্ষ্যেই সব ফিলিস্তিনি ও মুসলমানকে ঐক্যবদ্ধ হয়ে কার্যকর অভিন্ন কৌশল গ্রহণের আহ্বান জানিয়েছেন।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
আমাদের ভাষ্যকারের পর্যালোচনাটি শুনলেন। এবারে দৃষ্টি দেব বাংলাদেশের দিকে। সরকারি গুদামের খাদ্য মজুত বাড়াতে চলতি বোরো মৌসুমে 6.5 লাখ টন ধান এবং 11.5 লাখ টন চাল সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের খাদ্য মন্ত্রণালয়। এ সম্পর্কে এখন রয়েছে ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খানের প্রতিবেদন।
সরকারি গুদামের খাদ্য মজুদ বাড়াতে চলতি বোরো মৌসুমে 6.5 লাখ টন ধান এবং 11.5 লাখ টন চাল সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছে খাদ্য মন্ত্রণালয়। গত 28 এপ্রিল থেকে ধান সংগ্রহ শুরুর কথা থাকলেও বেশিরভাগ জেলায় এখনও সে কার্যক্রম শুরু হয়নি। আর আজকে 7 মে থেকে শুরু হয়েছে চাল সংগ্রহ অভিযান, শেষ হবে 31 আগস্ট। খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদার খাদ্যশস্য ক্রয়ে গতি ত্বরান্বিত করতে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। আজ বৃহস্পতিবার খুলনা ও বরিশাল বিভাগের সাথে আভ্যন্তরীণ বোরো সংগ্রহ সংক্রান্ত অনলাইন মতবিনিময় সভায় চালকল মালিকদের চুক্তি মোতাবেক সঠিক সময়ে চাল সরবরাহের আহ্বান জানান মন্ত্রী। সরকারের সংগ্রহ নীতিমালা অনুযায়ী গুদামে সবসময় মজুত থাকার কথা কমপক্ষে 10 লাখ টন চাল, যদিও বিশেষজ্ঞরা মনে করছেন মজুত থাকা উচিত 15 লাখ টন, কিন্তু এখন সরকারের হাতে মজুদ আছে মাত্র 2,97,000 টন। সরকার আমদানির মাধ্যমে এই ঘাটতি পূরণের চেষ্টা করলেও তা সম্ভব হয়নি। বিশাল এই ঘাটতির কারণে চালের বাজারে দেখা দিয়েছে অস্থিরতা, সেটি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। তবে ক্রেতারা বলছেন গত বোরো মৌসুমের চেয়ে এবার চালের দাম অনেক বেশি। গত 1 বছরে দেশে খুচরা বাজারে চালের দাম বেড়েছে প্রায় 35%। বর্তমানে বাজারে ধান চালের মূল্য বাড়তি থাকার কথা উল্লেখ করে দিনাজপুর রাইস সেন্টারের ম্যানেজার আলমগীর হোসেন রেডিও তেহরানকে বলেন,
নতুন ধান স্যার আমাদের দিনাজপুরে এখনো তেমন ভাবে আসা শুরু হয়নি স্যার, তবে ধান টুকটাক যারা কাটতেছে বা বিক্রি হচ্ছে এই তথ্য মতে স্যার ধানের দাম বেশি, আর আমাদের এলাকা থেকে স্যার ধানগুলো প্রোডাকশন শুরু হবে ঈদের পরের থেকে, 70-72 টাকা পর্যন্ত চালের দাম চলতেছে যেগুলো পুরাতন, যেগুলো নতুন আসতেছে স্যার যেমন মিনিকের বাজারে আসছে নতুন ধান যেগুলো সেগুলো 2600-2700 টাকা বস্তা এরকম 50 কেজি দাম, গতবারের চেয়ে স্যার এবার ধানের দাম বা চালের দাম দুটোই বেশি, কৃষকের কাছ থেকে স্যার আমরা কিনতে পারতেছি না, বেশি দামে কিনতেছি, যার কারণে আমরা প্রসেসিং করে আমরা স্যার খরচ টরচ বাদ দিয়ে যেগুলো আমাদের হিসাব নিকেশ করে অল্প সামান্য প্রফিট করে আমরা বাজারে দিয়ে দিচ্ছি, কিনতে হচ্ছে বেশি দামে যার কারণে বিক্রি হচ্ছে বেশি দামে, যদি আমরা কম দামে কিনতে পারতাম তাহলে কম দামে দিতে পারতাম।
এ বিষয়ে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের সাবেক গবেষণা পরিচালক অর্থনীতিবিদ এম আসাদুজ্জামান গণমাধ্যমকে বলেছেন, আভ্যন্তরীণ সংগ্রহ ও আমদানির লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ায় বাজারে চালের দামে ঊর্ধ্বগতি রয়েছে, চলতি বোরো মৌসুমে কোনো কারণে লক্ষ্যমাত্রা পূরণ না হলে চালের বাজারে আবারও অস্থিরতা দেখা দেবে।
সংবাদ ভাষী অনুষ্ঠান দৃষ্টিপাত শুনলেন। শ্রোতা বন্ধুরা, রাতের অধিবেশন থেকে বিদায় নেওয়ার আগে গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামগুলো আরও একবার। ইহুদিবাদী ইসরায়েল কোনো রাষ্ট্র নয়, এটা সন্ত্রাসীদের ঘাঁটি, বিশ্ব কুস দিবস ইরানের সর্বোচ্চ নেতার ঘোষণা। ইরান ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশে কুস দিবস পালিত, ফিলিস্তিনিদের প্রতি অকুণ্ঠ সমর্থন, ইসরায়েলি পতাকায় অগ্নিসংযোগ। ভারতের পশ্চিমবঙ্গে নির্বাচন পরবর্তী সহিংসতার অভিযোগে স্পিকার নির্বাচন ও বিধানসভা অধিবেশন বয়কট করেছে বিজেপি। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ইসলাম শান্তির ধর্ম, ইসলাম ধর্ম কখনো সহিংসতার কথা বলে না। তো শ্রোতা বন্ধুরা, আপনারা ভালো সুস্থ থাকুন এই কামনা করে, এবং আমাদের আগামীকালের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে রেডিও তেহরান থেকে আমি গাজী আব্দুর রশিদ আজকের মতো এখানেই বিদায় চাইছি। খোদা হাফেজ। Thank you.